মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন টেলমেজ পাওয়েলের কাহিনী অবলম্বনে ড্রয়ার নাম্বার 14। লাইফ ইজ বাট এ ড্রিম ফর দি ডেড। কোনো এক বুদ্ধিমান মানুষ বলেছিলেন আমাদের জীবন হলো আসলে একটা স্বপ্ন। আমরা সবাই হয়তো এই মুহূর্তে কোনো মর্গের ঠান্ডা ড্রয়ারে শুয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখে চলেছি এবং আমাদের সবার মৃতদেহের উপর নাইট ওয়াচম্যানের মতো দৃষ্টি রেখে চলেছে কেউ। যিনি দৃষ্টি রেখে চলেছেন তিনি কে তা আমরা জানি না, তবে তার কাজটা ভারী ভয়ানক। ড্রয়ারের মধ্যে শয়ে শয়ে মৃতদেহের মাঝে একটি মাত্র জীবিত প্রাণী। প্রত্যেকটা পায়ের আওয়াজ, দেওয়ালের দিক থেকে ভেসে আসা প্রতিটা পোকামাকড়ের ডাকে সে হয়তো সচকিত হয়ে ওঠে। এইরকম একটা মর্গে শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। রাত ধরে নিন ওই 11:30টার কাছাকাছি। রাস্তাঘাট চতুর্দিক একেবারে ফাঁকা হয়ে গেছে। দেওয়াল ভর্তি মৃতদেহের মাঝে দাঁড়িয়ে মর্গের নাইট ওয়াচম্যানের মনে হবে একবার একটা ড্রয়ার খুলেই দেখা যাক কি আছে ভেতরে। মিডনাইট হরর স্টেশনে আজ টেলমেজ পাওয়েলের কাহিনী অবলম্বনে ড্রয়ার নাম্বার 14। নিশীথবাবু ছুটি নিয়ে বেরিয়ে যেতেই আমি বাইরের লোহার দরজাটা বন্ধ করে দিলাম। ছুটি পেলে লোকটার চোখ মুখের অবস্থা দেখবার মতো হয় বটে, হবে নাই বা কেন, সারাদিন বাসি মরাদের মাঝখানে পড়ে থাকতে কারই বা ভালো লাগে, সে যতই অভ্যাস হয়ে যাক না কেন। রোজকার হাসিটা আরেকবার হেসে আমাকে আরেকবার চারদিকের কাজ বুঝিয়ে বেরিয়ে গেল বুড়ো। আমিও বাইরের দরজাটা বন্ধ করে মেইন রুমে চলে এলাম। ব্যাগ খুলে টিফিন বাক্স আর ট্রানজিস্টার রেডিও বের করে টেবিলের উপরে রাখলাম। এবার আমার অখণ্ড অবসর। আনমনে রেকর্ডের ভারী খাতাটা খুলে চোখ বোলাতে লাগলাম। এই মর্গে যত মৃতদেহ আছে, যত আসছে এবং যতগুলো বিদায় নিয়েছে তাদের সমস্ত হিসেব লেখা থাকে এই খাতাটায়। কোনো নতুন লাশ এসে পৌঁছালে আমি বা নিশীথবাবু তার নাম ধাম লিখে রাখি খাতাতে। যতদিন না লাশের দাবি নিয়ে কেউ এসে পৌঁছাচ্ছে ততক্ষণ এই মর্গের ড্রয়ারই ঠাঁই হয় তাদের। খাতাতে উপর থেকে নিচ অবধি চোখ বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। না, নিশীথবাবুর দিনটা আরামেই কেটেছে আজকে। আগের সপ্তাহের বুড়িটার মতো লাশ আসেনি আজকে। বুড়িটার কথা মনে পড়তেই গাটা ঘিন ঘিন করে উঠল আমার। প্রায় বছর দুয়েক হতে চলল মর্গে নাইট ওয়াচম্যানের কাজ করছি, এর মধ্যে অমন নোংরাটে জরাজীর্ণ লাশ আর দেখিনি আমি। মৃতদেহ তো নয়, যেন ফুট পাঁচেকের ক্ষত বিক্ষত পুতুল। সমস্ত চামড়ায় কাটা ছেঁড়া দাগ, মুখটা বলি রেখায় ভরা। এই মর্গের আশপাশের কোনো নোংরা বস্তিতে থাকত বুড়ি, তিনকুলে কেউ ছিল না, ফলে মৃত্যুর পর তার ডেড বডি এনে রাখা হয় এই মর্গে। বস্তিটা ছিল মূলত অশিক্ষিত আর সমাজ বিরোধীদের আখড়া। বস্তির ছেলেপুলে কেউই খুব একটা পড়াশোনা শিখত না, ফলে যা হয় আর কি, অন্ধ কুসংস্কারের ডিপো হয়েছিল জায়গাটা। বুড়িকে নিয়ে বেশ কিছু গুজবও রটেছিল সেখানে। রাত বেড়েতে বুড়ি নাকি কালা জাদু জাতীয় কিছু সাধনা করত, ছোট ছোট আলপিন দিয়ে নিজের চামড়ায় ফুটো করে কিসব তন্ত্র সাধনা করত। মানুষজন এড়িয়ে চলত, ভিতরে ভিতরে নাকি সে ডাইনি ছিল। আমি যদিও এসব গুজবে বিশ্বাস করি না, তাও মর্গে মৃতদেহটা আসার পর বুড়ির চেহারা দেখে বিশ্বাস খানিকটা নড়ে গেছে। কঙ্কালের মতো মুখ, নাকের ঠিক ডগায় একটা গভীর ক্ষত, মুখে একটাও দাঁত অবশিষ্ট নেই বলে থুতনিটা সুচালো হয়ে থাকে, জট পাকানো নোংরা চুল। গল্প কবিতায় ডাইনিদের তো এরকম চেহারাই দেখেছি, তবে দেখতে বদখত হলে কি হবে, বুড়ি মানুষটা নাকি ভারী উপকারী ছিল, কারো ক্ষতি করেনি কোনোদিন। পুলিশ জানায় খেতে না পেয়ে বুড়ি নাকি মাথা খারাপ হয়ে গেছিল, এমনিতে তার রোজগার বলে তেমন কিছু ছিল না, টুকটাক করে ওষুধ বানিয়ে সেই সব বেচে কোনো রকমে পেটের ভাত জুটত তার। শেষ দিকে লোকে আর তার বুজরুকিতে বিশ্বাস করেনি, ফলে খেতে না পেয়ে শরীর ঝিমিয়ে যাচ্ছিল। শেষে একদিন টলমলো পায়ে রাস্তা পেরোনোর সময় গাড়ির ধাক্কায় বুড়ি একেবারে পিষে যায়। পাড়ার লোকজন ধরাধরি করে এই মর্গে রেখে যায়। তারপর থেকে মর্গের 14 নম্বর ড্রয়ারে ঠাঁই হয়েছিল তার। 4 দিন সেখানে বডি পড়ে থাকার পরে কোথা থেকে একটা লোক এসে তার মৃতদেহ দাবি করে নিয়ে চলে যায়। তারপর থেকে 14 নম্বর ড্রয়ার ফাঁকাই পড়ে আছে। নিশীথবাবু অবশ্য মাঝে কদিন বলছিলেন ড্রয়ারের ভিতর থেকে নাকি রক্ত মাংসের গন্ধ আসছে, তবে সেটা বিচিত্র কিছু নয়, মর্গের ভিতরে মাংসের গন্ধ থাকবে হে আর আশ্চর্যের কি, আমার নাকে কিন্তু তেমন কোনো গন্ধ আসেনি। খাতা থেকে চোখ সরিয়ে ঘরগুলো একবার টহল দিয়ে দেখে নিলাম, সব কটা ঘরেই উজ্জ্বল আলো জ্বালিয়ে রাখা আছে, মেঝেগুলো তকতকে করে ঝাঁট দেওয়া, মাঝে মধ্যে অ্যান্টিসেপটিকের ঝাঁঝালো গন্ধ নাকে আসছে। যে ঘরে সব থেকে বেশি ড্রয়ার আছে সে ঘরটা বড় সড়ো, ঘরের লাগোয়া একটা বারান্দা আছে, নতুন মৃতদেহ এলে আগে ওই বারান্দাতেই রাখা হয়। ঘরের একেবারে মাঝ বরাবর কতগুলো লম্বা স্টিলের টেবিল, এর উপরে মৃতদেহ রেখে কাটা ছেঁড়া করা হয়। সুখের কথা হলো সব কটা টেবিলই আপাতত খালি, মানে আজ কোনো কাটাকাটি হবে না। এই মৃতদেহ কাটাকাটির ব্যাপারটা 2 বছরেও আমার ধাতে সয়েনি। লাশ কাটার জন্য টেবিল সাজিয়ে দিয়ে আমি কোনো রকমে সরে পড়ি, আজ অবশ্য তার দরকার হবে না, আজ এই গোটা মর্গে আমি একা, না জীবিত প্রাণী আমি একা। ডান দিকে তাকালাম, সেদিকের দেওয়ালে মৌচাকের মতো খোপ খোপ ড্রয়ার, ড্রয়ারের কয়েকটার মধ্যে বডি আছে এখন, বাকিগুলো খালি। ঘরের মাঝখান থেকে সেদিকে এগিয়ে গেলাম আমি, সব কটা ড্রয়ারের হাতলেই ছোট তারের রিং লাগানো আছে, যে ড্রয়ারগুলোর ভিতরে বডি আছে তার রিংয়ের মধ্যে একটা ছোট করে কার্ড আটকানো আছে। গুনগুন করে একটা সুর ভাজতে ভাজতে কার্ডগুলো দেখতে লাগলাম। 14 নম্বর ড্রয়ারের কাছে আসতেই একটা গন্ধ নাকে এলো, হাতলের দিকে তাকাতেই এক পলকের জন্য বুকে একটা ধাক্কা লাগলো আমার। ড্রয়ারের হাতলে একটা কার্ড ঝুলছে, অর্থাৎ ড্রয়ারের ভিতরে কারো বডি রাখা আছে, অথচ স্পষ্ট মনে পড়ছে একটু আগে রেকর্ডের খাতায় লেখা ছিল এই ড্রয়ারটা খালি, তা চুপ ব্যাপার। একটু ঝুঁকে পড়ে হাতলে লাগানো কার্ডটা খুঁটিয়ে দেখতে লাগলাম, দেখতে গিয়ে আরো অবাক হয়ে গেলাম, কার্ডের উপরে সাধারণত ভিতরে যার বডি আছে তার নামের ইনিশিয়াল লেখা থাকে, এই কার্ডটার 2টো দিকই খালি। একটা সম্ভাবনা মনে আসতেই মনটা হালকা হয়ে গেল আমার, নিশীথবাবু মজা করতে চেয়েছেন আমার সঙ্গে, বুড়ির বদখদ মৃতদেহ নিয়ে এমনিতেই গুজব রটেছিল, তার ছেড়ে যাওয়া ড্রয়ারে কার্ড লাগিয়ে রেখে ভয় দেখাতে চেয়েছেন আমাকে। একটু আগের সুরটা আবার ভাজতে ভাজতে হাতল ধরে সজোরে একটা টান দিলাম, নিচে লাগানো চাকায় ভর করে বাইরে বেরিয়ে এলো ড্রয়ারটা, ভিতরটা আমার চোখের সামনে খুলে গেল।
হ্যাঁ, কি
মুখ দিয়ে একটা চাপা চিৎকার অজান্তেই বেরিয়ে গেল। ড্রয়ারের ভিতরটা সত্যি খালি নয়, একটা যুবতী মেয়ের মৃতদেহ রাখা আছে সেখানে। সম্ভবত অ্যাংলো ইন্ডিয়ান, মাথার চুল ঘন সোনালি রঙের, ফর্সা গায়ের রং, পরনে একটা নার্সের ইউনিফর্ম। ইউনিফর্মটা বেশ কয়েক জায়গায় ছেঁড়া, চোখ দুটো খোলা, এক দৃষ্টে চেয়ে আছে ছাদের দিকের দেওয়ালে, মরা মাছের মতো শান্ত দৃষ্টি। গাটা শিউরে উঠল, মনে হলো চোখে ভুল দেখছি। ড্রয়ারটা বন্ধ করে দিতে যাচ্ছিলাম এমন সময় মেয়েটার বুকের কাছে একটা জিনিস চোখে পড়ল আমার। একটা ছোট লকেট পড়ে আছে মেয়েটা, তার উপর দুটো অক্ষর খোদাই করা আছে, ZL। দৌড়ে পাশের ঘরে চলে এলাম, রেকর্ডের খাতাটা নিয়ে আর একবার মিলিয়ে দেখলাম, না কোনো ভুল নেই। স্পষ্ট লেখা আছে 14 নম্বর ড্রয়ারে কোনো বডি রাখা নেই। আজ আসেনি, কাল আসেনি, তার আগের দিন পাতা উল্টে দেখে নিলাম, বুড়ির চলে যাওয়ার পর কেউ আসেনি ওই ড্রয়ারে। তাহলে উদ্ভ্রান্তের মতো লাশ ঘরে ফিরে এসে আবার ড্রয়ার টেনে ধরলাম। না, আমার চোখের ভুল নয়, এখনো একই রকম স্থির চোখে তাকিয়ে আছে সে। পিছিয়ে এসে টেবিলে বসে পড়লাম, রুমাল দিয়ে কপাল মুছলাম। না, মাথাটা ঠান্ডা করতে হবে, সবার আগে নিশীথবাবুকে একবার ফোন করা দরকার। টেবিলের কাছে এগিয়ে গিয়ে রিসিভারটা তুলে নিশীথবাবুর নম্বর রিং করলাম। বার পাঁচেক রিং হওয়ার পরে ওপাশ থেকে ঘুম জড়ানো গলা শোনা গেল।
আমি
অভিক দত্ত বলছিলাম স্যার, মর্গ থেকে। স্যার, আজ আপনি 14 নম্বর ড্রয়ারে এন্ট্রি করতে ভুলে গেছেন।
14 নম্বর? ও কিসের এন্ট্রি করবো, সেটা তো ফাঁকা।
আগে না স্যার, একটা বছর 22-এর মেয়ের বডি রাখা আছে।
চাপা বিরক্তির শব্দ শোনা যায়, তারপরেই ধমক ভেসে আসে।
শোনো ছোকরা, ফের যদি তুমি অন ডিউটি হুইস্কি টেনেছ তাহলে চাকরি নিয়ে কিন্তু টানাটাই পড়বে।
আমি নেশা করে নেই স্যার, আপনি বিশ্বাস করুন।
অসম্ভব, 14 নম্বরে কেন? আজ সারাদিনে কোনো ড্রয়ারেই কোনো বডি আসে।
আপনার যদি বিশ্বাস না হয় আপনি নিজে এসে দেখে যান।
ওপাশ থেকে কয়েক সেকেন্ড নীরব, তারপর আবার শব্দ ভেসে আসে।
সেটাই করতে হবে দেখছি, কাম খাই রাত বেরোতে ভোগান্তি।
একটা তীব্র শব্দ করে ফোনটা রেখে দিলেন নিশীথবাবু। আমি টেলিফোনের কাছ থেকে সরে এসে সিগারেট ধরালাম। সিগারেটের জ্বলন্ত প্রান্ত থেকে ধোঁয়া বেরিয়ে ছড়িয়ে পড়ছে ঘরের ভিতরের ফাঁকা বাতাসে, মুহূর্তে মিলিয়ে আসছে তারা। 14 নম্বর ড্রয়ার এখন বন্ধ। তার হাতলটার দিকে তাকিয়ে ভয় করল আমার। মিনিট করে পরে প্রায় ঝড়ের মতো ঘরে এসে ঢুকলেন নিশীথবাবু। এমন গনগনে দৃষ্টিতে আমার দিকে তাকালেন যেন এক্ষুনি ভস্ম করে ফেলবেন।
কোথায় ডেড বডি?
আসুন আমার সঙ্গে।
দুজনে মিলে হেঁটে এলাম লাশ ঘরের দিকে। আমার তোয়াক্কা না করেই 14 নম্বর ড্রয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে হাতলটা ধরে,
কই দেখি কেমন বডি
বলে একটা টান মারলেন নিশীথবাবু। আগের মতোই বাইরে বেরিয়ে এলো সেটা। ভিতরে একবার চোখ রেখেই আমার দিকে দ্রুত বেগে এগিয়ে এলেন তিনি। হিংস্র দৃষ্টি হেনে আমার একদিকের কলার খামচে ধরে বললেন,
চড়িয়ে গাল লাল করে দেবো বুঝলে, গাঁজা টেনেছ, 14 নম্বর ড্রয়ারে সোনালী চুলের মেয়ে। হ্যাঁ
নেই। আমি অবাক হয়ে এগিয়ে গেলাম ড্রয়ারের কাছে। হ্যাঁ, এখনো আগের মতোই শোয়ানো আছে মেয়েটার দেহ, অথচ নিশিতবাবু দেখতে পাচ্ছেন না, এ কি করে সম্ভব? তাহলে দেখেও কি না দেখার ভান করছেন? আপনি আপনি সত্যি দেখতে পাচ্ছেন না?
তোমার নামে রিপোর্ট করব আমি, তোমার চাকরি কি করে মায়ের ভোগে পাঠাতে হয় দেখে নাও এবার।
কিন্তু বডিটা সত্যি আছে স্যার, নিজের চোখকে অবিশ্বাস করি কি করে?
চুপ করো, বুড়ো মানুষের রাতের ঘুমে 12টা বাজিয়ে ঠাট্টা করার মজাটা তুমি এবার বুঝবে, কাল থেকে অন্য চাকরি খুঁজতে শুরু করো।
কথাটা বলে বিড়বিড় করে আরো খানি গালিগালাজ করে ঘর থেকে বেরিয়ে গেলেন নিশিতবাবু। তাকে অনুসরণ করে পাশের ঘর অব্দি এলাম। আমাকে পাত্তা না দিয়ে আগের মতোই বেরিয়ে গেলেন তিনি। আমি আবার ফিরে এলাম লাশের ঘরে। চারদিকের দেওয়ালে সারি সারি মৃতদেহের মাঝে আমি একমাত্র জীবন্ত প্রাণী। আমার থেকে এক হাতের মধ্যেই ড্রয়ারে শুয়ে আছে মেয়েটা। আগের মতোই স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ছাদের দিকে। পায়ে পায়ে এগিয়ে এলাম 14 নম্বর ড্রয়ারের কাছে। একবার মন বলল এ সবই হয়তো আমার মনের ভুল। এই ভৌতিক স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকতে থাকতে চোখে ভুল দেখছি আমি। চোখে মুখে জল দিলাম একবার। মৃতদেহটা যে ড্রয়ারের ভিতরে শোয়ানো আছে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এতক্ষণে ভয়টা একটু কমে এসেছে আমার। ভালো করে তাকালাম মেয়েটার দিকে। ZL, এই ইনিশিয়াল দিয়ে কি নাম হতে পারে তার? অ্যাংলো ইন্ডিয়ান যখন। ভালো করে খেয়াল করতে একটা ব্যাপার চোখে পড়ল আমার। মেয়েটার শরীরের কোথাও কাটা ছেঁড়া বা আঘাতের কোনো চিহ্ন নেই। ঠিক যেন এই মাত্র ঘুমোতে ঘুমোতে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তার। মেয়েটা ঠিক কিভাবে মরেছে সেটা জানতে ভারী আগ্রহ হচ্ছে। তার মুখের উপরে ঝুঁকে পড়লাম। মৃত চোখের দৃষ্টি এসে পড়ল আমার মুখে। মনে হলো আমাকে কিছু বলতে চায় চোখ দুটো। ঠোঁট দুটো কি নড়ে উঠল একবার। কে তুমি? অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো প্রশ্নটা। আরো কাছে মুখটা নিয়ে যেতেই ছিটকে পিছিয়ে এলাম। বেলের শব্দটা এমন আচমকা এসেছে যে বুকটা ধরফড়িয়ে উঠল। ঘড়িটা দেখে নিয়ে বুঝলাম ফ্লোর ঝাঁট দেওয়ার ছেলেটা এসেছে। এই সময় এসে ফ্লোর ঝাঁট দিয়ে যায় সে। ছেলেটা বোবা, তবে কথা শুনে বুঝতে পারে। আমি দরজা খুলে দিতে সে ভিতরে এসে কাজে লাগতে যাচ্ছিল, প্রায় জোর করেই তাকে লাশ ঘরে নিয়ে এলাম। একটু দূরে দাঁড়িয়ে 14 নম্বর ড্রয়ারটা দেখিয়ে বললাম,
ড্রয়ারে কোনো লাশ দেখতে পাচ্ছ?
ড্রয়ারের দিকে একবার চোখ বুলিয়ে নিয়েই দুপাশে মাথা নাড়ল সে। তারপর বেশ অবাক চোখে তাকালো আমার দিকে। আমি মাথা নামিয়ে নিয়ে বললাম, পাচ্ছ না, বেশ
আচ্ছা ঠিক আছে, এবার নিজের কাজ করো তুমি।
ছেলেটা যতক্ষণ কাজ করলো আমি চুপ করে বসে রইলাম। একটা চাপা কাঁপুনি সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে আমার। কেউ দেখতে পাচ্ছে না লাশটাকে, অথচ আমি পাচ্ছি, এ কি করে সম্ভব?
অদ্ভুত জাদু কাজ করছে ওই 14 নম্বর ড্রয়ারে। KZL, একমাত্র আমি কেন দেখতে পাচ্ছি তার লাশ? আচমকা মাথায় একটা ভাবনা খেলে গেল, এই এই সবকিছুই কোনো চক্রান্ত নয় তো? হয়তো মেয়েটাকে খুন করে কেউ রেখে গেছে এখানে, নিশিতবাবু, বোবা ছেলেটা, সবাই সবাই হয়তো এই চক্রান্তে জড়িত। একটাই উপায় আছে, আবার ফিরে এলাম ফোনের কাছে। আমার এক বন্ধু পুলিশে চাকরি করে, তার সুপারিশেই মর্গের চাকরিটা পেয়েছি আমি। মনে করে তার নম্বরটা ডায়াল করলাম, কয়েকবার রিং হওয়ার পরে ওপাস থেকে কণ্ঠ ভেসে এলো,
হ্যালো,
আমি আমি অভিক বলছিলাম। হ্যাঁ, ওই মর্গের ব্যাপারেই একটা একটা জিনিস জানার ছিল আর কি। আসলে একটা একটা লাশ এসেছে আমাদের কাছে, অ্যাংলো ইন্ডিয়ান, ব্লন্ড, নার্সের ইউনিফর্ম পরা আছে, গায়ের রং ফর্সা, আর নামের ইনিশিয়াল হচ্ছে ZL। মুশকিল হয়েছে, আমরা কনফার্ম করতে পারছি না কদিনের মধ্যে ওই নামে কেউ খুন বা নিখোঁজ হয়েছে কিনা, একটু জানাতে পারবি আমাকে? বেশ, আমি আধ ঘন্টা পরে ফোন করছি।
ফোনটা রেখে দিয়ে ঘরের মধ্যে পায়চারি করলাম কিছুক্ষণ, দুটো সিগারেট শেষ করলাম, একবার গিয়ে দেখে এলাম বডিটা এখনো ড্রয়ারে রাখা আছে কিনা। হ্যাঁ, একইভাবে ঘুমিয়ে আছে ZL। মিনিট দশেক পরে ফোনটা তারস্বরে বেজে উঠতেই আমি ছুটে গেলাম সেটা লক্ষ্য করে। রিসিভারটা কানে ধরতেই ওপাশ থেকে গলা ভেসে এলো, কয়েক সেকেন্ডের জন্য থমকে রইলাম আমি। কপাল থেকে ঘাম মুছে নিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলাম, এমন সময় ওপাস থেকে আবার গলা শোনা গেল,
তবে
তবে কি?
জেলডা ল্যাং বলে একটি অ্যাংলো ইন্ডিয়ান নার্স আছে, সোনালি চুল, আরো যা যা বিবরণ দিয়েছে সব মিলে যাচ্ছে, কিন্তু এ তো মৃত বা নিখোঁজ কোনোটাই নয়। মর্গের কাছেই একটা হসপিটালে কাজ করে, এখনো সেখানেই আছে।
ফোনটা রেখে দিলাম, মাথার ভিতরটা ভোঁ ভোঁ করছে এখনো। এই কি আশ্চর্য ঘটনা ঘটে চলেছে আমার চারপাশে! জেলডা ল্যাংয়ের সঙ্গে এই মেয়েটার সব তথ্য মিলে যাচ্ছে, অথচ জেলডা ল্যাং বেঁচে আছে। এই মেয়েটা তাহলে কে? কি করে সে এলো এখানে? আচমকা মাথার ভিতরে বিদ্যুৎ খেলে গেল। 14 নম্বর ড্রয়ারে এর আগে বুড়ির মৃতদেহ রাখা ছিল, দেখতে বদখদ হলেও ভারী ভালো ছিল মানুষটা, কারো ক্ষতি করেনি কখনো। আমি লাফিয়ে উঠলাম, একটা অসম্ভব চিন্তা এসে আমার নার্ভগুলোকে গ্রাস করছে ধীরে ধীরে। এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি, নাহলে মর্গ থেকে বেরিয়ে সাইকেলটা ছুটিয়ে দিলাম রাস্তার উপর দিয়ে। হসপিটাল এখান থেকে বেশ খানিকটা দূরে, তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে না পারলে প্রাণপণে সাইকেল চালাতে লাগলাম আমি। ঠিক 20 মিনিট পরে হসপিটালের সামনে এসে ব্রেক কষলাম আমি। এতক্ষণ অন্য কোনো দিকে হুঁশ ছিল না, এমনকি দম নিতে অবধি ভুলে গেছিলাম। সাইকেলটা একটা ঝাঁকড়া গাছের নিচে দাঁড় করিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম আমি। হসপিটালের সামনেটা এখন ফাঁকা, রাস্তাঘাট জনহীন,
রাত অন্তত একটার কাছাকাছি বেজেছে। কদাচিৎ একটা দুটো গাড়ি দ্রুত বেগে ছুটে যাচ্ছে সামনের রাস্তাটার উপর দিয়ে। তার উপর এখন হলদে আলো এসে পড়ে বিষণ্ণ করে তুলেছে জায়গাটা। গাছের আড়ালেই দাঁড়িয়েছিলাম, চিঝির ডাক আর রাতের ঢিমে হাওয়ার শনশন ছাড়া আর কোনো শব্দ ছিল না। এমন সময় সেই নৈঃশব্দ ভেদ করে দূরের রাস্তার উপর থেকে একটা পায়ের আওয়াজ ভেসে এলো। একটা অল্প বয়সী মেয়ে হেঁটে আসছে রাস্তা ধরে। মুখ চোখ ভালো করে দেখা যাচ্ছে না, শুধু ছায়াটুকুনি বোঝা যাচ্ছে। নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলাম। কয়েক সেকেন্ড পরেই মেয়েটার ঠিক পিছনেই আর একটা ছায়া দেখা গেল। ছায়াটা মেয়েটার তুলনায় অন্তত 1.5 ফুট লম্বা, ভারী দশাসই চেহারা, একটা লোক। হিংস্র সিংহের মতো মেয়েটাকে অনুসরণ করতে লাগলো লোকটা। আমি অপেক্ষা করতে লাগলাম উপযুক্ত মুহূর্তের। একটু পরেই হাতে কিছু একটা নিয়ে মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ল লোকটা। দু হাতে সপাটে একটা আঘাত করে তাকে ফেলে দিল রাস্তার উপরে। এই অতর্কিত আক্রমণের জন্য প্রস্তুত ছিল না মেয়েটা। সে চাপা আর্তনাদ করার চেষ্টা করল, কিন্তু তার আগেই লোকটা রুমাল দিয়ে চেপে ধরেছে তার মুখ। দ্রুত গাছের তলা থেকে বেরিয়ে এলাম আমি। গলায় জোর এনে হিংস্র একটা চিৎকার করে এগিয়ে গেলাম সেই দিকে। এই কি হচ্ছে এখানে, কে আপনি? এক সেকেন্ডের জন্য থেমে গেল লোকটা। আমি আরো জোরে চিৎকার করে তেড়ে গেলাম তার দিকে। কে কে আপনি? দাঁড়! লোকটা আর এক মুহূর্ত অপেক্ষা না করে মেয়েটাকে ছেড়ে উঠে দাঁড়িয়ে দৌড়ে পার হয়ে গেল রাস্তাটা। ছুটে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল সে। মেয়েটা এখনো মাটির উপরে পড়ে আছে। রাস্তার আলো এখন তার মুখের উপরে এসে পড়েছে। সোনালি চুল, গলার কাছ থেকে ঝুলন্ত একটা লকেট, এ মুখ আমার চেনা। তার দিকে একটা হাত বাড়িয়ে দিলাম আমি। উঠে আসুন, খুব বেশি চোট লাগেনি মনে হচ্ছে। একটু থতমতো খেয়ে গেছিল মেয়েটা। মুখ নামিয়ে রেখেই উঠে দাঁড়ালো সে। চাপা গলায় বলল,
আপনি আপনি ঠিক সময় এসে না পড়লে আজ।
লোকটাকে চেনেন?
মেয়েটা উপরে নিচে মাথা নাড়ালো।
হ্যাঁ, আমাদের হসপিটালে কাজ করে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব।
না না, ধন্যবাদের কিছু নেই। আমি এই রাস্তায় ফিরছিলাম, হঠাৎ চোখে পড়ল। এবার থেকে রাতে একা একা বেরোবেন না এভাবে। আপাতত হসপিটালে ফিরে যান, সবাইকে জানান ব্যাপারটা।
আবার উপরে নিচে মাথা নাড়ালো সে।
আচ্ছা বেশ, আমি চলি, নিজের যত্ন নেবেন, কেমন?
মেয়েটা হয়তো আরও কিছু বলতে যাচ্ছিল। আমি সাইকেলটা লক্ষ্য করে হাঁটা লাগালাম। অনেকক্ষণ পর মনটা ভারী হালকা লাগছে। একটু আগের সুরটা আবার ভাঁজতে লাগলাম। মোড়কে পৌঁছাতে আরও খানিকটা সময় লেগে গেল। দরজা খুলে ভিতরে ঢুকে এলাম। সাইকেলটা দেওয়ালের একদিকে ঠেস দিয়ে রাখলাম। তারপর কোনো দিকে না তাকিয়ে ঢুকে এলাম ড্রয়ারের ঘরে। পায়ে পায়ে এসে দাঁড়ালাম 14 নম্বর ড্রয়ারের সামনে। আমি জানি ওর ভিতরে আর জেলডা ল্যাংয়ের দেহ নেই। জেলডা ল্যাং আপাতত বিপদমুক্ত। হাতলটা ধরে একটা ছোট টান দিলাম আমি। সঙ্গে সঙ্গে 14 নম্বর ড্রয়ারের পাল্লাটা খুলে গেল। পুরোটা বাইরে বেরিয়ে এলো। আমি শান্ত চোখে উঁকি দিলাম তার ভিতরে। ড্রয়ারটা ফাঁকা নেই, তার ভিতরে রাখা আছে বছর তিরিশেকের একটা মেয়ের মৃতদেহ। চোখ দুটো বন্ধ, মাথার চুলের রং কুচকুচে কালো। একটা সময় ছিল যখন মানুষ ডাইনিতে বিশ্বাস করত, তারা নাকি মন্ত্র বলে ভয়ানক সব কাজ করে থাকত। ডাইনিদের বিচার হতো এবং বিনা দোষে লক্ষ লক্ষ মহিলাদের খুঁটিতে বেঁধে পুড়িয়ে ফেলা হতো। ইদানিং ডাইনিদের আর দেখা যায় না, ওয়্যারউলফ সন্দেহে কাউকে ফাঁসি দেওয়া হয় না। এখন আমাদের সমাজ দাপিয়ে বেড়াচ্ছে রেপিস্টরা। ডাইনিদের থেকেও বেশি শক্তিশালী কোনো মন্ত্র জানা আছে এদের। বিচার তো দূরের কথা, এরা ধরাই পড়ে না। শুনছিলেন টেলমেজ পাওয়েলের কাহিনী অবলম্বনে ড্রয়ার নাম্বার 14। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।